জন্মের প্রচার হচ্ছে হরে কৃষ্ণ বলুন এবং সুখী হন। দেখতে পাচ্ছি যে আপনারা হরে কৃষ্ণ বলা থেকে সুখী হচ্ছেন, সুখী হচ্ছেন নাকি? সবাই হাসছেন, ভালো হবে। আমরা আবার বলব,
এটা একটা বৈষ্ণব সম্মেলন দেখছি, বৈষ্ণব সম্মেলন। তো বৈষ্ণব সম্মেলনে কি করা হয়? তো বৈষ্ণবেরা কি করে? তারা বিশেষ করে কৃষ্ণ কীর্তন করেন না নাকি? তো আপনারা কি 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 কীর্তন জানেন? তো হরে কৃষ্ণ মহামন্ত্র সেটা মুখ্য, এবং আরো অনেক অনেক বৈষ্ণব কীর্তন সঙ্গীত আছে। আপনারা কিছু জানেন? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মরে, সেটা জানেন আপনারা নাকি? পরম করুণা পহুন দুই জন নিতাই গৌর চন্দ্র, সেটা জানেন? কেউ জানেন? কে জানেন? হাত তুলুন। পরম করুণা পহুন দুই জন কমল, যদি গড় না হইত তবে কি হইত, কে জানেন? তো এরপরে একটা বৈষ্ণব শিক্ষা সম্মেলন দরকার হবে। এই হচ্ছে আপনাদের ধন, এই সকল কীর্তন গৌড়িয়া ভাষা বাংলা ভাষায় রচিত হচ্ছে। জয় রাধা মাধব, কে কে জানেন? হাত তুলেন। তাছাড়া আরো অনেক আছে, আপনারা শিখে নেন। আমি বাংলা শিখেছি কি জন্য? বিশেষ করে এইসব বৈষ্ণব সঙ্গীত শেখার জন্য। তো আপনাদের জন্য খুব সহজ আছে এইসব শিখতে, শিখুন। ঠিক আছে, আমরা যাই রাধা মাধব গাইব। হরে কৃষ্ণ আন্দোলনে প্রচার, ভগবদ গীতা উপরে স্থাপিত হচ্ছে। এটা কোনো নতুন না কাল্পনিক না মনগড় বস্তু নেই। সব কিছু যা আমরা করি সেটা প্রাচীন শাস্ত্র থেকে উদ্ধৃত হয়। এই হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ কীর্তন, যে এই কলি যুগে এই হচ্ছে উপায়, সেটা পুরাণ শাস্ত্র প্রমাণ থেকে আমরা করি। বৃহন্নারদীয় পুরাণে সেই প্রসিদ্ধ শ্লোক আছে, হরের নাম হরের নাম হরের নাম এইব কেবলম কলো নাস্ত্রেব 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 গতির অন্যথা। যে কলিকালে হরের নাম হরের নাম হরের নাম এব এব মানে নিশ্চয়, কেবলম আর কোন নেই, কলো মানে কলি যুগে, নাস্ত্রেব না আস্তি এব আবার এব শব্দ প্রযুক্ত হয়। তো না আসছে এব মানে নিশ্চয় আর কোন রাস্তা নেই। তো তিন বা উক্তি হয়, নাস্ত্রেব 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 গতির অন্যথা, অন্যথা রূপে পরম গতি প্রাপ্ত হয় না। তো তিনবার উক্তি হয়, হরের নামা হরের নামা হরের নামা। এবং তিনবার নাশ্চেবা নাশ্চেবা নাশ্চেবা। তো তিনবার মানে যে কর্ম জ্ঞান এবং যোগ এই তিনে নিবারণ করা হয়, মানে কর্ম জ্ঞান এবং যোগের দ্বারা পরম গতি প্রাপ্ত করা হয় না। তো এই হচ্ছে পুরাণ শাস্ত্রের প্রমাণ। পুরাণ এই শব্দে সাধারণ অর্থ সবাই বুঝতে পারে যদি শুনবে কথা, যদি ঝামেলা করবে তো কথা শুনতে পারবে আর অনেক কথা শুনতে পারবে না। তো পুরাণ মানে প্রাচীন আগে কাল থেকে আসে। তো চৈতন্য মহাপ্রভু হচ্ছেন এই কলিযুগে এই হরে নাম প্রবর্তক, ইনি হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন। শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য, রূপনোগ জনের জীবন, এই হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। রাধা ভাব দ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপ। যারা শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করে তারা বুঝতে পারেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অবতারের গভীর অর্থ কি আছে। চৈতন্য মহাপ্রভু হচ্ছেন কৃষ্ণ, কিন্তু তিনি হচ্ছেন কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণম, তিনি হচ্ছেন কৃষ্ণ। তো কৃষ্ণ এই শব্দের অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান যশোদানন্দন ব্রজ জীবন কৃষ্ণ। এবং কৃষ্ণ এই শব্দে আর একটা অর্থ আছে, শ্যাম বর্ণ না কালো। তো কৃষ্ণ বর্ণম তৃষা কৃষ্ণম, এই কলিযুগে অবতীর্ণ হইলেন কৃষ্ণ, কিন্তু এইবার তার অঙ্গকান্তি শ্যাম ছিল না, তিনি গরূপে এসেছিলেন। তো কিভাবে কৃষ্ণ যিনি শ্যাম বর্ণ আছেন এইবার গরূপে এসেছিলেন? কারণ তিনি রাধা ভাবতি সুবলিত, তিনি ভগবান কৃষ্ণ তা পরম পৃষ্ঠা শ্রীমাতী রাধিকা ভাব এবং অঙ্গকান্তি গ্রহণ করে অবতীর্ণ হইলেন। তো সেই রাধার অঙ্গকান্তি কি রকম? তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী। তো তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গী শ্রীমাতী রাধিকা অঙ্গকান্তি তপ্ত হেমার মত সোনা, যদি গরম হয় অত্যন্ত গরম হয় সেটা তপ্ত কাঞ্চনা বলে। এবং সেই রকম বর্ণ না রং হচ্ছে শ্রীমাতী রাধিকার অঙ্গকান্তি। তো সেই অঙ্গকান্তি এবং শ্রীমাধি রাধিকার প্রেম ভাব গ্রহণ করে শ্রীকৃষ্ণ অবতীর্ণ হইলেন গৌরূপে। এই কৃষ্ণ সাধারণত সেই গৌর কৃষ্ণ, আমরা কৃষ্ণকে বলে না, আমরা গৌর বল, গৌর গৌর হরি, গৌরাঙ্গ, গৌরচন্দ্র, গৌরচাঁদ, গৌরসুন্দর, তার অনেক নাম আছে, গৌর গৌর অবতার ইত্যাদি। তো তিনি হচ্ছেন গৌর অবতার এবং তিনি হরিনাম। এই কলিযুগে হরিনাম সংকীর্ত, যে হরিনাম সংকীর্তন হচ্ছে কলি হত জীবদের একমাত্র উপায়, তিনি স্থাপন করেছেন। কিন্তু প্রকৃত পক্ষে এই চৈতন্য মহাপ্রভু গৌর মহাপ্রভুর অবদান সেটা শাস্ত্র থেকে উদ্ধৃত আছে, ভীতি আছে শাস্ত্র। তো ভগবান স্বয়ং শাস্ত্র কথা মেনে চলে পালন করে, শাস্ত্র সেটা শ্রীকৃষ্ণের থেকে অভিন্ন। শাস্ত্র উচ্চ হচ্ছেন কৃষ্ণ, সকল বস্তু উচ্চ হচ্ছেন কৃষ্ণ। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেন, অহম সর্বস্য প্রভবঃ মথ সর্বং প্রবর্ততে, আমার থেকেই সব কিছু আসে। অহম সর্বস্য প্রভব মথস্য, হ্যাঁ সব কিছু শ্রীকৃষ্ণ থেকে আসে। এবং বিশেষ করে ওই শাস্ত্র বেদ শাস্ত্র সেটা ভগবান নারায়ণ থেকে আসে, বেদ নারায়ণ সাক্ষাৎ। এবং শাস্ত্রায় কি আছে, ধর্ম কথা আছে, ধর্মাং তু সাক্ষাৎ ভগবত প্রণীতম, ধর্ম কি বস্তু আছে, ধর্ম আমরা বুঝতে পারি ভগবানের থেকে, কারণ ধর্ম ভগবানের থেকে অভিন্ন আছে, ধর্ম ভগবান স্বয়ং স্থাপন করেন। যদা যদা হি ধর্মস্য গ্লানে ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনম বিনাশয়ত দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনাথায় সম্ভবামি যুগে যুগে। হয়তো এই দুই শ্লোক গীতা থেকে সবচাইতে প্রসিদ্ধ। এই দুইটি শ্লোকের অর্থ যে যখনই যখনই ধর্ম গ্লানি হয় এবং অধর্ম প্রবল হয়, তো তখনই তখনই ভগবান স্বয়ং অবতীর্ণ হন ধর্ম পুনর স্থাপন করার জন্য। এবং তিনি দুষ্কৃতিজন আশ্চর্যজন, অর্থাৎ যারা ধর্মদ্বেষী, যারা ধর্ম বিরুদ্ধে, তো তারা সংহার করেন ভগবান। এবং তিনি ভক্তজন সাধুজনে পরিত্রাণ করেন, এবং এইভাবে তিনি যুগে যুগে ধর্ম পুনঃস্থাপন করেন। তো ভগবান হচ্ছেন ধর্মের উৎস, ভগবান হচ্ছেন ধর্ম সংস্থাপক, ভগবান হচ্ছেন ভগবানের পালক, ভগবান হচ্ছেন ধর্ম সংরক্ষক, এবং তিনি হচ্ছেন ধর্ম। ভগবানের এক নাম হচ্ছে ধর্ম। তো ধর্ম আমরা শাস্ত্র থেকে বুঝতে পারি, এবং ভগবান সব কিছু বলতে পারে, ভগবান স্বতন্ত্র আছেন, ভগবান চাইতেন তো কিছু নতুন প্রবর্তন করতে পারতেন, কিন্তু ধর্ম সেটা সনাতন, প্রকৃত ধর্ম সনাতন, এবং সেই সনাতন ধর্ম কি আছে সেটা শাস্ত্র নির্ধারিত আছে। তো শাস্ত্র গুজ মর্ম ভগবান নিজে এসে স্থাপন করেন, এবং কখনো কখনো তারা বিশেষ প্রতিনিধির দ্বারা তিনি স্থাপন করেন। যেমন এই আধুনিক যুগে আমাদের পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম শিলপ্রভুপাদ এই ভক্তিবেদান্ত স্বামী হচ্ছেন ভগবান কৃষ্ণ, এবং তার অভিন্ন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বিশেষ প্রতিনিধি, সেটা স্পষ্ট আছে। তার অতুল এবং অপূর্ব অবদান থেকে শিলপ্রভুপাদ পাশ্চাত্য দেশে গিয়ে সেই নরকে মত পরিবেশের মধ্যে তিনি এই শুদ্ধ অতি বিশুদ্ধ গৌড়ীয় বৈষ্ণব ধর্ম স্থাপন করেছেন। সেজন্য আমরা বুঝতে পারি যে শ্রীল প্রভুপাদ হচ্ছেন গোলোকে একজন দূত। কলিকালে ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নহে তা প্রবর্তন। এটা কোনো সাধারণ মানুষের কাজ নেই, সাধারণ মানুষের হরিনাম প্রচার সারা পৃথিবীতে স্থাপন করতে পারে না। সাধারণ মানুষের তো নোবেল পুরস্কার প্রাপ্ত হতে পারে না, সাধারণ মানুষের তো দেশে রাষ্ট্রপতি হতে পারে না, সাধারণ মানুষের তো ক্রিকেট চ্যাম্পিয়ন হতে পারে না। তো সেই জন্য যারা নোবেল পুরস্কার প্রাপ্ত হয় তারা মানব সমাজের মধ্যে সম্মানিত হয়, যারা দেশে রাষ্ট্রপতি তারা সকল প্রজাদের থেকে সম্মানিত হয়, যারা ক্রিকেট চ্যাম্পিয়ন তারা সকল ক্রিকেট ফ্যানের দ্বারা সম্মানিত হয়, তারা সাধারণ মানুষ নন। কিন্তু যারা সারা পৃথিবীতে কৃষ্ণ নাম স্থাপন করতে পারেন তাদের পদ কোটি কোটি নোবেল পুরস্কার প্রাপ্ত হয়ে লোকের পদ থেকে উপর আছে। তারা কোটি কোটি জর্জ বুশ সেই রকম বড় মানুষের পদ থেকে অনেক উপর আছে। তো লোকেরা মূর্খ আছে, সেজন্য তারা বুঝতে পারে না। এখানে বৈষ্ণব সম্মেলন আয়োজিত আছে এবং কিছু লোকজন এসেছিলেন, কিছু লোক সমাগম হচ্ছে, সেটা ভালো, আয়োজন ভালো হচ্ছে, প্রচার হলো। কিন্তু যদি প্রচার হতো যে এখানে সচিন তেন্ডুলকার আসবে, তো হরিবল অনেকে বলবে হরিব, এবং লোক সমাগম এত হতো যে এই এই জায়গা তো একেবারে যথেষ্ট হতো না। তো সচিন তেন্ডুলকার কি অবদান আছে? তো বিশেষ দক্ষতা আছে, এক লাকড়ি দ্বারা, বিশেষ লাকড়ি যা আমরা ব্যাট বলি, তো তা দ্বারা বলকে কি বলে ব্যাটিং করে, সেটা তা বিশিষ্ট। এবং প্রকৃতপক্ষে আমরা যদি বিচার করি তো তা দ্বারা সমাজে কিছুই কল্যাণ হয় না, এটা কিছু খেলা আছে। এই ছেলেরা তো খেলা করে এবং বড় হয়ে তাদের বুদ্ধি যদি ছেলেদের মতো, তারা বড় হলেও তারা খেলা করে। এবং লোকেরা যাদের বুদ্ধি ছেলেদের মতো থাকে তারাও খুব প্রশংসা করে, ও খুব ভালো ব্যাটিং করে। কিন্তু বড় হয়ে জীবনে কি উদ্দেশ্য আছে এই রকম চিন্তন করা উচিত। তো ছেলেদের মতো সারা জীবনে শুধু খেলা পিছনে ব্যস্ত থাকা, সেটা মানব জীবনের উদ্দেশ্য না। দেখো ওই ছোট মেয়েরা খেলছে, ঠিক আছে এরা ছোট আছে, কিন্তু বড় হয়ে শুধু খেলা করে, এটা কি? এটা মানব জীবনের উদ্দেশ্য? ওই ওয়ার্ল্ড কাপ যখন হয়, ওই ওয়ার্ল্ড কাপ আছে না, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এবং ফুটবল ওয়ার্ল্ড কাপ, তো কোটি কোটি মানুষ দেখে, রাতের মাঝখানেও এই ম্যাচ যদি চলে তো লোকের তো সারা রাতে জেগে থাকে তার জন্য। কিন্তু ধর্মের জন্য জীবনে কি উদ্দেশ্য আছে খুব কম লোকের রুচি আছে। এই তো কলিযুগ, এটা কলিযুগে এক লক্ষণ, অনেক লক্ষণ আছে, এটা এক। তো শাস্ত্র কথা আছে যে এই মানুষের জীবনে বিশেষ উদ্দেশ্য আছে এবং সেই উদ্দেশ্য নেই ম্যাচ দেখা। উদ্দেশ্য আছে লব্ধ্বাসু দুর্লভমিদং বহু সম্ভবান্তে মানুষম আর্থতম অনিত্যমপি ধীর চূর্ণম যথেচন পতেরনুমৃত্যয়াব নিশ্চয়সায় বিষয় খালু সর্বথা স্যাৎ। মনুষ্য জীবনের উদ্দেশ্য এই তো প্রথমে বুঝতে হবে যে এই মানব জন্ম প্রাপ্ত কর অতি দুর্লভ আছে। 84 লক্ষ প্রকার জীব জাতি আছে, তার মধ্যে মানুষ সংখ্যা অনেক কম আছে। যেমন একটু আগে আমরা কিছু আলাপ করেছি যে এই বাংলাদেশে মানব সংখ্যা যদি 15 কোটি আছে তাহলে সম্ভবত মশার সংখ্যা 15,000 কোটি হবে। মশার সংখ্যা প্রত্যেক মানুষের জন্য 1 কোটি মশা আছে বাংলাদেশে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু সোনার বাংলা মশারা তো ভালোবাসে না, কিন্তু বৈষ্ণবেরা মশারাও ভালোবাসে, হরি কীর্তন করে। এবং মশারা যারা আমাদের কামরাইতে আসছে তারাও হরি কৃষ্ণ মন্ত্র শুনে তারা কল্যাণ হয়। আপনি হরি বল অনেক বলছেন, তেন্ডুলকার নাম বলে আপনি হরি বল বলে, মশা কথা বলে আপনি হরি বল। তো মানুষের জীবন খুব দুর্লভ আছে, এই কথা আমরা যদি ঠিক মতো বুঝি না এবং শুধু আহার নিদ্রা ভয় মাইথুনাম চা খাওয়ার জন্য, বিশ্রামের জন্য, ভয়ের জন্য এবং মাইথুনের জন্য জীবন যাপন করি, তাহলে খুবই সম্ভব হবে যে এই দেহ রক্ষা পরে আমরা কি করব, আমরা মশা হব। মেয়ের হাসছে, কথা তো বুঝে না, তবু হাসছে। এই বড় লোক আসলে আমরা পরিহাসে দ্বারা কথা বলছি, কিন্তু এর অর্থ খুবই গভীর আছে। এটা আসলে হাসা ব্যাপার নেই, যে আমরা এই দুর্লভ মানব জীবন পেয়েছি এবং আমরা শুধু হাস পরিহাসের জন্য জীবন কাটাই, কিন্তু মানব জীবনে কি উদ্দেশ্য আছে সেটা চিন্তনীয়। তো লব্ধবাসু দুর্লভ আমি ইদং বহু সম্ভবান্তে, অনেক জন্ম পরে এই দুর্লভ মানব জন্ম পেয়েছি। তো বুঝতে হবে যে এই মানব জন্ম তো বেশি দিন থাকবে না, তা সত্ত্বেও তো মানব জীবন এর অর্থ আছে, বিশেষ উদ্দেশ্য আছে। সেটা কি, যে আমরা বেশি দিন থাকব না, কিন্তু পতনের আগে, মৃত্যুর আগে আমাদের যা করা উচিত তা দ্বারা আমাদের পুনর্জন্ম আরো হবে না। এটা মানব জীবনের উদ্দেশ্য, যাতে আমরা আবার মানুষ হবে না, আবার মশা হবে না, আবার ইন্দ্র হবে না, আবার ব্রহ্মা হবে না, আবার কীট কৃমি পতঙ্গ সরীসৃপ ইত্যাদি হবে না, যাতে আমরা এই দেহ রক্ষা করে সরাসরি ভাবে ভগবানের ধামে যাইতে পারি। তো নিশ্চয় আসে পরম শ্রী, পরম শ্রেয়ার জন্য আমাদের জীবন যাপন করা উচিত। এবং আমি যদি মনে করি যে বিষয় সুখ প্রাপ্ত হয়, ইন্দ্রিয় সুখ প্রাপ্ত হয়, সেই জন্য ভোগ বিলাস জীবন করা উচিত, তাহলে বুঝতে হবে যে আমি যখন মশা তখন ভোগ বিলাস করেছি, আমি যখন গাধা ছিলাম সেই সময়ও আমি ভোগ বিলাস করেছি, আমি যখন কুকুর ছিলাম তখন ভোগ বিলাস করেছি, আমি যখন বিড়াল ছিলাম, আমি যখন সাপ ছিলাম, আমি যখন বৃক্ষ ছিলাম, আমি যখন কীট ছিলাম, তো এইসব অবস্থায় আমি ইন্দ্রিয় সুখ পেয়েছি। তো এই মানব জীবন পেয়ে আমাদের কর্তব্য আছে গুরু সাধু এবং শাস্ত্রে নির্দেশ অনুসারে এইভাবে জীবন যাপন করা উচিত, যাতে আমাদের আমার পরম শ্রেয় হবে। তো চৈতন্য মহাপ্রভু এসেছেন এই কলি যুগে আমাদের সেই পথ দেখানোর জন্য। এই কলি যুগে কঠোর তপস্যা করা সম্ভব না, এই কলি যুগে ঠিক মতো যজ্ঞ হোম যজ্ঞ আয়োজন করা সম্ভব না, এই কলি যুগে সম্পূর্ণ নিয়মগুলো পালন করার সাথে পূজা প্রণালী পালন করা সম্ভব না। সেই জন্য হরে নাম হরে নাম হরে নাম হইব কেবলম কলো নাশ্চৈব 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 গতির অন্যথা। এই হচ্ছে শাস্ত্র, শাস্ত্রীয় নির্ধারণ চৈতন্য মহাপ্রভু দ্বারা প্রচারিত হচ্ছে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপা বিশেষ করে এই পূর্ব বাংলায় ছিলেন, মহাপ্রভু স্বয়ং এই পূর্ব বাংলায় এসেছেন এবং এখানে গ্রামে গ্রামে গিয়ে হরিনাম প্রচার করেছেন। এখন সারা পৃথিবীতে মহাপ্রভুর কৃপা প্রসারিত হচ্ছে। তো আমরা আপনাদের কাছে নিবেদন করছি যাতে আপনারা বুঝবেন আপনাদের কি রকম সুযোগ আছে। আপনারা সহজে বুঝতে পারেন এই সংস্কৃতি, এই বিশুদ্ধ ধর্ম দাম কত আছে, মূল্য কত আছে। হরিনামের মূল্য কত? 10 টাকা দিয়ে আমরা হরিনাম কিনতে পারি, 1000 টাকা দিয়ে আমরা হরিনাম কিনতে পারি। আমরা পেশাধারী কীর্তন দলকে কিছু টাকা দিয়ে ওই অষ্টপ্রহা নামযজ্ঞ আয়োজন করতে পারি, কিন্তু টাকা দিয়ে আমরা শুদ্ধ নাম কিনতে পারি না। নাম হচ্ছে অমূল্য, অপ্রাকৃত বস্তু। জগতে সকল টাকা পয়সা, ডলার, ইউরো, সোনা, চাঁদি, তো সব কিছু নিয়ে আমরা এই কৃষ্ণ নাম কিনতে পারি না, কারণ কৃষ্ণ নাম হচ্ছে সম্পূর্ণ অপ্রাকৃত বস্তু। তো হরিনাম তো সেটা কোন পণ্য বস্তু নেই। হরিনাম হচ্ছেন গোলোকের প্রেম ধন, এবং সেই ধন আমরা লাভ করতে পারি কিভাবে? আমাদের মন চেতনা যদি শুদ্ধ হয়, আমাদের অভিপ্রায় এবং অভিলাষ যদি শুদ্ধ হয়, তাহলে সেই শুদ্ধ হরিনাম আমাদের হৃদয়ের মধ্যে স্ফুরিত হবে। তো এখন আমাদের চেতনা কাম, ক্রোধ, লোভ আদি দ্বারা দূষিত আছে। তো আমরা কিভাবে শুদ্ধ হতে পারি? নামের দ্বারা। শুদ্ধ নাম গ্রহণ করার জন্য চেতনা শুদ্ধ হতে হবে। তো এইখান আমাদের চেতনা অশুদ্ধ আছে, কিভাবে শুদ্ধ হতে পারে? নাম গ্রহণের দান। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলেছেন যে হরিনাম সংকীর্তন প্রথম প্রক্রিয়া হচ্ছে চেত দর্পণ মার্জনম। অবিশুদ্ধ নোংরা চেতনা শুদ্ধ হয়ে যায় নামের দ্বার, কিন্তু সেই নাম শুদ্ধ বৈষ্ণবদের থেকে গ্রহণ করতে হবে। যারা অশুদ্ধ, যারা নিজে শাস্ত্রীয় কোন নিয়ম পালন করে না, যারা পেশাধারী গুরু না তথাকথিত বৈষ্ণব, তারা নাম পরিবেশন করা কোন অধিকার নেই। সেই জন্য এই লোকেরা যারা ঔপচারিক ভাবে কুল গুরু থেকে মন্ত্র পায়, তারা কিছুই পাচ্ছে না। সেটা শুধু নামে অক্ষ তারা পায়, কিন্তু তার মধ্যে কোন প্রাণ নেই। যাদের খাচ্ছে কৃষ্ণ আছেন, তাদের অধিকার আছে কৃষ্ণকে দিতে। সেজন্য ভজন ঠাকুর মহাশয় বলেছেন ও হে বৈষ্ণব ঠাকুর, কৃষ্ণ সেই তোমা কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে, সকলের শক্তি নেই কৃষ্ণকে দিতে। যাদের কাছে কৃষ্ণ আছেন তাদের অধিকার আছে কৃষ্ণকে দিতে। তো যারা কুল গুরু পেশাধারী গুরু জাত গোসাই, তারা কৃষ্ণকে দিতে পারে না। তো এই সকল কথা বুঝতে হবে, অনেক কথা আছে, আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টার মধ্যে এই সকল কিছু বোঝানো সম্ভব। সেজন্য এই অনুষ্ঠান বৈষ্ণব সম্মেলন আয়োজিত হচ্ছে কি জন্য, যাতে আপনারা কিছু অনুপ্রাণনা পাবেন, আপনারা প্রেরিত হন। নিয়মিত ভাবে কৃষ্ণ ভক্তি সাধনা করতে এমনি আপনারা এখানে আসছেন, এবং আপনারা অনেকে ঘরে ফিরে গিয়ে আবার টিভি চালু করবে। তো তবু এখানে আসা থেকে আপনাদের আধ্যাত্মিক একটু উপকার হবে, কিন্তু আমরা চেষ্টা করছি, আমরা এইরকম প্রচার করছি যেন আপনাদের মধ্যে হয়তো একজন বুঝতে পারবেন মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি আছে, এবং স্থির করবেন, সংকল্প করবেন যে আজ থেকে এই মুহূর্ত থেকে আমি আরো সংসার দিকে যাব না, আমি আরো বাজে টিভি দেখব না, এখন আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে সুনির্মল শুদ্ধ কৃষ্ণ ভক্তি অনুশীলন কর, সেটা হচ্ছে আমাদের প্রচেষ্টা। আমরা সব কিছু যা বলি তা ভীতি আছে শাস্ত্র, এবং এই জ্ঞান আমরা পেয়েছি পবিত্র শুদ্ধ গৌড়িয়া বৈষ্ণব পরম্পরা দ্বারা। সেই জন্য আমরা নিজে বুঝতে পারি, অনুভব করতে পারি যে এই পন্থ সর্বোৎকৃষ্ট আছে, এবং আমরা যেমন পরম শ্রেয় পেয়েছি আপনারাও সেই রকম উপহার লাভ করতে পারেন আপনারা যদি নিতে চান। তো এই সকল কথা আমরা বলছি যেন আপনাদের হৃদয়ের মধ্যে সেই প্রেরণা হবে শুদ্ধ কৃষ্ণ ভক্তি গ্রহণ করার জন্য। সেই হচ্ছে আমাদের প্রচেষ্টা। আমরা জায়গায় জায়গায় গিয়ে এইসব কথা বলি। আমরা জানি যে অনেকে গম্ভীরতার সহিতে এইসব কথা মানবেন না, তবু আমাদের কর্তব্য আছে চেষ্টা করতে। তো আমরা প্রসন্ন আছি আপনাদের উৎসাহ দেখতে, যে হরিনামের জন্য আপনাদের উৎসাহ আছে, এবং আমরা এবং অবশ্যই এই নাম প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আরো অনেক প্রসন্ন হবেন আপনারা যদি গম্ভীরতার সহিতে এই শুদ্ধ কৃষ্ণ ভক্তি পন্থ গ্রহণ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম হরে রাম 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 হরে হরে।
তো আপনারা যদি এই শুদ্ধ বৈষ্ণব ধর্মপন্থ সম্বন্ধে আরো কিছু জানতে চান, তো সেখানে বুক স্টল লাগানো হচ্ছে, সেখানে ভগবদ গীতা যথাযথ বিশেষে পাওয়া যাচ্ছে। শিল প্রপাত অনেক অনেক দিব্য রত্ন পুস্তক রূপে উপলব্ধ আছে, এবং আপনারা ইস্কনে প্রবর্তক প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির যেতে পারবেন কমপক্ষে একবার সপ্তাহ মধ্যে। সেখানে সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ লাভ করার জন্যে এবং হরিকথা শ্রবণ করার জন্যে নন্দন কাননেও শ্রী রাধা মাধব মন্দির আছে ইস্কনে শুদ্ধ বৈষ্ণব সম্প্রদায়। এখানেও আমার কিছু রচিত গ্রন্থ আছে, শিলপ্রপাতের নির্দেশ অনুসারে আমি কিছু গ্রন্থ লিখেছি, এখানে উপলব্ধ আছে। এক বই ছোট বই বৈষ্ণব শিক্ষা ও সাধনা, কিভাবে আপনারা গৃহস্থ আশ্রমে কৃষ্ণ ভক্তি পালন করতে পারেন, এর মধ্যে নির্দেশ আছে কিভাবে বৈষ্ণব সম্প্রদায় অনুসারে পূজা বেদি স্থাপিত হয়, পূজা করা হয়, তিলক ধারণ করা হয় ইত্যাদি আপনারা পাবেন এই বৈষ্ণব শিক্ষা ও সাধনা পুস্তিকা থেকে। আরো বিস্তৃতভাবে আপনারা যদি শিখতে চান আর একটা বই আছে আমার দ্বারা লিখিত, নবীন ভক্তদের জন্য কৃষ্ণ ভক্তি অনুশীলনের পন্থ। এবং আপনারা যদি খুব গম্ভীরতার সাথে কৃষ্ণ ভক্তি করতে চান, এই বই কৃষ্ণ ভাবনায় ব্রহ্মচর্য আপনারা পাঠ করতে পারবেন। এতে শুধু এই বই তো শুধু অবিবাহিত ছেলেদের জন্য নয়, এটা সকল আশ্রমে এবং মহিলাদের জন্য আছে। কারণ ব্রহ্মচর্য এর এই শব্দ অর্থ হচ্ছে ইন্দ্রিয় সংযম করে আধ্যাত্মিক জীবনে অধিষ্ঠিত হয়। তো সেটা সকল আশ্রমের জন্য আধ্যাত্মিক জীবনে অপরিহার্য আছে। তো এই গ্রন্থে আপনারা পাবেন কিভাবে তো সম্পূর্ণ গম্ভীরতা সহিতে কৃষ্ণ ভক্তি অনুশীলন করা হয়। আমার একটা আরো ক্যাসেট না সিডি আছে যার মধ্যে 16টি বাংলা প্রবচন রয়েছে। তো এই 3টি বই এবং ক্যাসেট এই মঞ্চের সামনে লাগানো বুক স্টল থেকে আপনারা পাবেন। হরে কৃষ্ণ।